بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أبعد إخواني في الدين، السلام عليكم ورحمة الله وبركاته.
السلام ورحمة الله وبركاته.
حمد دوتو كانت بيتكو عليكم السلام جي আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নিজের যে সকল সিফাতের কথা বলেছেন, নিজেকে সকল গুণের দ্বারা অভিহিত করেছেন, গুণান্বিত করেছেন সেগুলোর প্রতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল সিফাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণনা করেছেন আমরা সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করবো, তাতে কোনো পরিবর্তন কিংবা সেগুলোকে বাতিল সাব্যস্ত করে কিংবা সেগুলোর কোনো আকার নির্ধারণ কিংবা সেগুলো উপমা দৃষ্টান্ত নির্ধারণ করব না। দুটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআ এর আকীদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে, এবং এটাই হলো ফিরকাতুন নাজিয়া এবং ফায়েকার সূরার আকীদা আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপার। এখানে যদি আমাদের আলোচনা গতকাল যে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়, কিন্তু এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি, এই বইটা আকীদাতুল ওয়াসিতিয়া, এই বইটা আল্লামা ইবনুল কাইয়িম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এটা সংকলন করার পিছনে যে মূল কারণটা ছিল যে ওয়াক্তা শহরের একজন বিচারক এসে ওনার কাছে শিকায়ত করছিলেন যে ওইখানের লোকজনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে, সিফাতের আখলা পোষণের ক্ষেত্রে বিভ্রান্ত এবং বিপদগামী হয়ে যাচ্ছে, তাদের বিষয়ে আপনি একটা কিছু করেন। আর সেই পরিপ্রেক্ষিতে মূলত এই যে আল আকীদাতুল ওয়াসিতিয়া এই গ্রন্থটি তিনি সংকলন করেছিলেন। কথা বলার কারণে যে এই বইয়ের মূল বিষয়বস্তু আল্লাহর আসমা এবং সিফাতকে নিয়ে, যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আল্লাহর আসমা এবং গুণাবলীর উপরে কেমন হওয়া দরকার, কিভাবে হওয়া দরকার, এটি হচ্ছে বইটির সংকলনের মূল উদ্দেশ্য এবং এর মূল বিষয়বস্তু এটি। এছাড়া বিশেষ করে এই যে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, যেমন জাহমিয়া সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, মুআত্তিলা, মুফাওয়্বিজা, মুশাব্বিহা, এই যে বিভিন্ন সম্প্রদায় বিপদগামী এবং পথগ্রস্ত হওয়ার কারণ হইল যে তারা আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে সহিহ আকীদা আকীদাতুস সালাফ পোষণ করতে পারেনি। এ কারণে আসমা এবং সিফাতের উপর কিভাবে ইমান রাখতে হবে সম্পর্কে অত্যন্ত সুস্পষ্টভাবে আমাদের জানা উচিত। এই জন্য শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ ওনার শরহের মধ্যে, এই বইটার শরহের মধ্যে দেখায় অত্যন্ত যতটুকু সম্ভব উনি অত্যন্ত স্পষ্টভাবে বিষয় ধারণা করেছেন। আর আমি বিশেষ করে এই এই বিষয়ে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহর শরহ থেকে অনেক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং করবো ইনশাআল্লাহ। তো শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ এই যে টেক্সট আমরা যেটা পড়লাম এর ব্যাখ্যায় যেটুকু বলেছেন যে আল ইমান বিল্লাহ, আল ইমান বিমা ওয়াসাফা বিহি নাফসুহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তার নিজের নাফসকে, নিজেকে যে সকল গুণে গুণান্বিত করেছেন, এই কথাটি থেকে উনি ছয়টা পয়েন্ট আউট করেছেন। প্রথম পয়েন্টটি হলো, যদিও বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা আমাদের গতকালকে হয়ে গেছে, আজকে একটু বিশদ হবে ইনশাআল্লাহ, যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই। এতে আসমা এবং সিফাতের ক্ষেত্রে আমাদের আকীদা ক্লিয়ার হবে বিইজনিল্লাহ তাআলা। তো এই যে কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে যে সকল গুণে গুণান্বিত করেছেন আমরা সেগুলোর প্রতি বিশ্বাস রাখবো, এখানে ছয়টি পয়েন্ট। তার মধ্যে প্রথম পয়েন্ট যেটা হলো, এ বিষয়ে আমি গতকালকে বলি যে আল্লাহর কিছু সিফাত আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ এমন কোন সত্তা নেই যে সত্তার কোনো না কোনো গুণ নেই, গুণ ছাড়া কোনো সত্তা হতে পারে না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মহান পবিত্র সত্তা, সুতরাং অবশ্যই তার গুণ গুণাবলী রয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত হলো যে আল্লাহ তাআলার সিফাতগুলো, আল্লাহর গুণাবলীগুলো, এগুলো আমাদের জন্য এগুলো অদৃশ্য বিষয়, গায়বী বিষয়। এবং গায়বী বিষয়ের ক্ষেত্রে মানুষের উপর ওয়াজিব হলো, অত্যাবশ্যকীয় যে এগুলার যে বর্ণনা কোরআন এবং সুন্নায় যেভাবে দেয়া হয়েছে ঠিক সেভাবে এগুলোকে মেনে নেয়া, এগুলার ব্যাপারে নিজের দামত বা নিজের বিবেক বুদ্ধির ভিত্তিতে নিজের পক্ষ থেকে কোনো কিছু না বলা। যেহেতু সিফাত আল্লাহর আত্মা এবং সিফাত গুলো গায়বী বিষয়, এবং সবচেয়ে অদৃশ্য বিষয় বা গায়বী বিষয়ের ক্ষেত্রেই প্রত্যেক মানুষের করণীয় হচ্ছে যে এগুলা যে ব্যাখ্যা বা যে বিবরণ যতটুকু কোরআন এবং সুন্নাতে ধুইছে ঠিক ততটুকুকে মেনে নেয়া, এর বাইরে কিছু না বলা। এগুলো দ্বিতীয় পয়েন্ট। আর কেন আমরা বলবো না, এ ব্যাপারে আমরা দুটো দলিলের উল্লেখ করেছি কোরআনে করিম থেকে। একটা হলো সূরাতুল আরাফের 33 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর সম্পর্কে কিছু না জেনে কিছু বলবে এটা এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা, যা তোমরা জানো না সে সম্পর্কে, আল্লাহ সম্পর্কে এ ধরনের কিছু বলা, এটা তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তো আমরা যেহেতু আল্লাহর সিফাত সম্পর্কে এগুলো আমাদের জন্য গায়বী বিষয়, আমাদের অদৃশ্য, আমরা কিছু জানি না, সুতরাং যতটুকু কোরআন এবং সুন্নাত দ্বারা জানতে পেরেছি ততটুকুর উপরে বিশ্বাস স্থাপন করব, এর বাইরে বলব না। দ্বিতীয় দলিল হলো কোরআন করিম থেকে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না আস-সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসআ, সূরাতুল ইসরার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেটার পিছনে পড়ো। কারণ চোখ, কান, চোখ, অন্তকরণ সবই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। সুতরাং না জেনে কোনো কিছু কিছু বলা, এটা এই আয়াত দ্বারা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তো যেহেতু আল্লাহ আসমা এবং সিফাত সম্পর্কে কোরআন এবং সুন্নাহ যতটুকু আমাদেরকে জানিয়েছে, এর বাইরে আমাদের কিছু জানা নেই, সুতরাং এর বাইরে কিছু আমরা বলবো না। এটাই হচ্ছে আকীদাতুল সুন্নাহ ওয়াল জামাআহ। আর এক্ষেত্রে যে গায়বী কোনো বিষয়ে নিজের পক্ষ থেকে কিছু বলা ঠিক না, এর যে বুদ্ধিভিত্তিক প্রমাণ আমরা গতকাল যে বলেছি, যে যেমন আমাদের যে রুহ নিয়ে আমরা চলাফেরা করি সেই রুহ সম্পর্কে অদৃশ্য হওয়ার কারণে সেটা সম্পর্কে আমরা কিছু বলতে পারি না, সুতরাং আল্লাহ সম্পর্কে আমরা কিভাবে বলবো। তারপরে অদৃশ্য যে বিষয় সেটাকে আকল বা মানুষের বিবেক বুদ্ধি সেকে কতটুকু অনুধাবন করতে পারে। যেমন আমরা আরেকটা উদাহরণ দিয়েছিলাম যে বাতাস, যে অক্সিজেন আমরা প্রতিটি মুহূর্তে আমরা নিচ্ছি সেটার কোনো আকার আকৃতি আমরা সাধারণত বলতে পারি না, অথচ সেটার অস্তিত্ব আছে, সেটা আমরা বুঝি এবং সেটা স্বীকার করি। আসমা এবং সিফাতের ক্ষেত্রে আমাদের কাজ হলো যে আল্লাহর সিফাত আছে, আল্লাহর গুণাবলী আছে, এইটুকু স্বীকার করা, কিন্তু এর বাইরে আমরা কিছু বলবো না। তারপরে এ প্রসঙ্গে আমরা আরেকটা কথা বলছিলাম যে জান্নাত হক, জাহান্নাম হক, এইটুকু আমরা বিশ্বাস করি, সকলেই বিশ্বাস করে, যারা ইভেন যারা আল্লাহর আসমা এবং সিফাতের কে যারা অস্বীকার করে তারাও কিন্তু জান্নাত এবং জাহান্নামকে স্বীকার করে, যেগুলোর অস্তিত্ব আছে। তো সেখানে জান্নাতে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা রেখেছেন, কি রেখেছেন, নিয়ামতগুলো কেমন, সেটা কেউ বলতে পারে না। বান্দাদের জন্য তৈরি করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, যা কোনো কর্ণ শুনেনি, এবং যেটা কোনো অন্তরকে উপলব্ধি করতে পারেনি। তো এসবই আছে, কিন্তু আমরা জানি না এগুলা কেমন, তারপরে এগুলার অস্তিত্বকে আমরা স্বীকার নি। তৃতীয় পয়েন্ট হলো এ বিষয়ে যে আল্লাহ তাআলা তার যে কি গুণে অবিহিত করেছেন আমরা শুধু সেটাকেই স্বীকার করব। আল্লাহ তাআলা নিজেকে যে গুণে গুণান্বিত করেননি এমন গুণ আল্লাহর জন্য আমরা এমন কোন সিফাত আল্লাহর জন্য আমরা সাব্যস্ত করব না। আর এর দলিল কোরআনে কারীম থেকে ওই আয়াতগুলোই যে আয়াত দুটো আগেই উল্লেখ করেছি, আর তারপরে এর বুদ্ধিভিত্তিক দলিলও আমরা ইতিমধ্যে দ্বিতীয় পয়েন্টে যেটা আলোচনা করেছি ওই দলিল দ্বারাই এটাকে প্রমাণিত যে আল্লাহ নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন এর বাইরে কোন গুণ আমরা আল্লাহর জন্য কোন সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করব না। চতুর্থ পয়েন্টটি হোক যে আল্লাহর যে সিফাত সম্পর্কে কোরআন এবং সুন্নাতে যা বলা হয়েছে কুকে তার বাহ্যিক সেটুকুর বাহ্যিক অর্থটাকেই আমরা গ্রহণ করব, তা থেকে সেই তার বাহ্যিক অর্থটাকে আমরা উপেক্ষা বা বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে অন্য কোন অর্থ আমরা গ্রহণ করতে যাব না। কোরআন এবং সুন্নাতে আল্লাহর সিফাত সম্পর্কে সিফাতের বর্ণনা যেভাবে এসেছে আমরা তার বাহ্যিক ভাবে আমরা যতটুকু বুঝি সে অর্থটাকেই আমরা গ্রহণ করব, এর বাইরে কোন অর্থ আমরা গ্রহণ করব না বা এর বাইরে কিছু বুঝতে যাব না। যেমন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহ তাআলার চক্ষু আছে, তখন আমরা এইটুকুই বুঝতে হবে, আমাদের এই বিশ্বাসই পোষণ করতে হবে যে আল্লাহর চক্ষু আছে। কিন্তু এখন যদি কেউ যদি বলে যে না এখানে আল্লাহর চক্ষু বলতে যে বাহ্যিক যে চোখ যেটা সেটা না, বরঞ্চ চোখের অর্থ হইল এখানে দেখ যে আল্লাহ আল্লাহর চক্ষু আছে মানে আল্লাহ দেখেন, এই যে চোখটাকে তার প্রকৃত অর্থ থেকে সরিয়ে নিয়ে সেটাকে দেখার অর্থে ব্যবহার করা, যেহেতু এ সম্পর্কে কোন দলিল কোরআনে আসেনি সুতরাং আমরা সে কাজ করব না। আইন বা সুখের কথা যেখানে বলা হয়েছে আমরা সেখানে সুখকে ওই সুখের বাহ্যিক অর্থ থেকে আমরা গ্রহণ করব, সেটাকে তার বাহ্যিক অর্থ থেকে অন্য অর্থে রূপান্তর বা এটাকে ভালো অন্য অর্থ গ্রহণ আমরা করব না। এটাই হলো যে আল্লাহ তাআলা নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন তার প্রতি বিশ্বাস। যে অর্থ থাকবে ওই অর্থটাকে আমরা গ্রহণ করব, ওই অর্থকে অপেক্ষা বা লঙ্ঘন করে অন্য কোন অর্থ আমরা করতে যাব না। যেমন আমরা বললাম যে যেখানে সুখের কথা বলা হয়েছে আমরা বলবো যে হ্যাঁ আল্লাহর সুখ আছে, আমরা এটুকু বলবো না যে এখানে সুখের অর্থ হলো দেখা। আল্লাহ তাআলা বলছেন বলিয়াদা হু মাকসুতাতানি, আল্লাহর উপর প্রসারিত, আল্লাহর উপর হস্ত প্রসারিত, সূরাতুল মাইদার 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বলিয়াদা হু মাকসুতাতান, আল্লাহর উপর হস্ত প্রসারিত। তো এখানে ইয়াদা হু উপর হস্ত বলতে হাত কি আমরা বুঝব, যেখানে যেখানে ইয়াদা ইয়াদুন শব্দ বলা হয়েছে ইয়াদুনের দ্বিবচন হলে ইয়াদা, হ্যাঁ তো আমরা এখানে আল্লাহর উপর হস্তকেই বুঝবো, এখানে হাতকে তার যে বাহ্যিক অর্থ সেই অর্থকে আমরা বাদ দেব না, এটাকে বাহ্য অর্থ গ্রহণ করব না। এর অর্থ হলো কি যে আল্লাহর আল্লাহর রহমত প্রসারিত, এ ধরনের কিছু বলব না, বা নিয়ামত ব্যাপক এ ধরনের কোন অর্থ করব না আমরা। কারণ এখানে ইয়াদ যে শব্দটা ব্যবহার হয়েছে আল্লাহ তাআলা যে শব্দটা বলছেন ওই শব্দকে বাহ্যিক অর্থটাকে আমরা গ্রহণ করব, যতক্ষণ না অন্য কোন অর্থ গ্রহণের পক্ষে কোন দলিল কোরআন এবং সুন্নাহর কোন দলিল থাকবে। যেহেতু এই আয়াতে মানে ইয়াদাহু মাকসুতাতান, এই আয়াতে ইয়াদ বলতে ইয়াদের অন্য কোন ব্যাখ্যা অন্য কোন অর্থ কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণ নয়, সুতরাং তার বাহ্যিক অর্থটাকেই আমরা গ্রহণ করব। এটাই হলো যে আল্লাহ নিজেকে যে গুণে গুণান্বিত করেছেন তার প্রতি ঈমান পোষণ, ওই গুণের প্রকৃত বাহ্যিক অর্থকে আমরা বাদ দেব না কিংবা ওইটাকে বাদ দিয়ে অন্য কোন অর্থ গ্রহণ করব। পঞ্চম পয়েন্ট হল যে এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মিনাল ঈমানি বিল্লাহ বিমা ওয়াসাফা বিহি নাফসাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যে সকল গুণে গুণান্বিত করেন কিংবা যে সকল গুণে নিজেকে অভিহিত করেছেন। এখানে এই যে গুণ বলতে বা সিফাত বলতে ইটারনাল সিফাত এবং এটার্নাল সিফাত দুইটাই কিন্তু অন্তর্ভুক্ত, অর্থগত সিফাত গুণ যেগুলা সেটাও এবং বাহ্যিক বা কর্মগত গুণা সেগুলাও অন্তর্ভুক্ত। সর্বপ্রকার সিফাতই কিন্তু এই কথাটার মধ্যে কথাটির অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা নিজেকে তার কর্ম গুণ কিংবা তার অর্থগত গুণ গুণ আছে সব গুণাবলী সম্পর্কে যা বলেন আমরা তার প্রতি বিশ্বাস পোষণ করব। যেমন যে আল্লাহর ইটারনাল যে সিফাত গুলা সেটা হল যেমন আল হায়াত, আল ইলম, আল কুদরা, আল হিকমা এই ইত্যাদি। তো যেমন জীবন, তারপরে আল্লাহর জ্ঞান, আল্লাহর শক্তি, আল্লাহর প্রজ্ঞা, এই সবগুলো যে অর্থগত যে গুণগুলো, তো এই গুণগুলো কিন্তু যেভাবে বলছেন ঠিক সেভাবে সেটাকে তার প্রতি ইমান পোষণ করা। তারপরে যেমন যে এক্সটার্নাল যে সিফাতের কথা, যে আল্লাহ তাআলা তার হাতের কথা বলছেন, তার চেহারার কথা বলছেন, সুখের কথা বলছেন, এই যে এগুলা এগুলো কিন্তু আল্লাহ তাআলা যেভাবে বলছেন সেভাবে এগুলোর উপরে ইমান পোষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন চিরন্তন, তার হাতও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে তার হাতও চিরন্তন, তার চক্ষু এটাই চিরন্তন, এটা চিরঞ্জীব। হ্যাঁ, আল্লাহর কোন জিনিসই যেমন আল্লাহর যে গুণগুলো আল্লাহর জাতের সাথে আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত, কোন গুণে কি নব সংযোজিত কিংবা নব সৃষ্ট নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণ সব গুণগুলা হল চিরন্তন চিরঞ্জীব, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরন্তন চিরঞ্জীব। যার কারণে আকীদাতু আহলে সুন্নাহ হলো এটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন গুণ তা তার কর্ম সম্পৃক্ত কিংবা তার জাত বা সত্তা সম্পৃক্ত হোক, সে গুণটা অর্থগত কোন গুণ হোক কিংবা কর্মগত কোন গুণ হোক অথবা বাহ্য গুণ হোক, হ্যাঁ সেটা নব সংযোজিত যে এটা আল্লাহর এই গুণটা আল্লাহ নতুন এই গুণটা এই গুণে গুণান্বিত হল এমন না, এটা আল্লাহ নতুন সংযোজিত হয়নি, নবসৃষ্ট কোন গুণ না, শুরু থেকে আছে এবং থাকবে। আল্লাহর হাতের কথা যখন আমরা বললাম তখন আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর হাত শুরু থেকেই ছিল। হ্যাঁ, আল্লাহ যেমন রন্তন, আল্লাহ যেমন চিরন্তন, আল্লাহর হাতটাও চিরন্তন চিরঞ্জীব, আগে থেকেই আল্লাহর হাত ছিল এবং আল্লাহর হাত থাকবে। এটা পরবর্তীতে এটা এই অংশটুকু বা এই অঙ্গটুকু সংযোজিত হয়নি, আল্লাহর ইলম যে এটা পরে হয়েছে এমন না, আল্লাহ জাতের সাথে সম্পৃক্ত এটা আগে থেকেই ছিল এবং এটা থাকবে, কখনো এটা বিলুপ্ত হবে না। আল্লাহ তাআলার কুদরত আগে থেকেই ছিল, তিনি সবসময় তার শক্তি সবসময় আছে এবং সবসময় থাকবে। তো আমরা এইটুকু বলবো না যে আল্লাহ আল্লাহর হায়াত, আল্লাহর কুদরত, আল্লাহর যেমন সবক, হ্যাঁ বা আল্লাহর দেখা, এটা আল্লাহ নতুন করে দেখতেছেন কিছু এমন কিছু না, আল্লাহ নতুন করে শুনছেন এমন কিছু না, আল্লাহ সবসময় সবসময় শ্রবণকারী ছিলেন, শ্রবণকারী আছেন, শ্রবণকারী থাকবেন। হ্যাঁ, যে বিষয়টা তিনি শুনেন সেটা হতে কি হতে পারে, বিষয়টা যে বিষয়টা শুনেন কিংবা যে বিষয়টা দেখেন সেটা আমাদের ক্ষেত্রে আমাদের জন্য সেটা নতুন মনে হতে পারে, সেটা নতুন হতে পারে, কিন্তু আল্লাহর জন্য সেটা নতুন না। যেমন আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডাক শুনলেন, তো এর অর্থ এইটুকু না যে আল্লাহ নতুন করে শুনছেন, এই যে শোনা যে গুণটা এটা নতুন করে তার দেখা দিচ্ছে না, আল্লাহ আগে থেকেই শুনেন, সব সময় শুনেন এবং সব সময় শুনবেন। হয়তো আমাদের যে এই দোয়াটা, এই দোয়াটা হলো যে আমাদের জন্য আমাদের নতুন একটা দোয়া, আমরা আল্লাহকে ডাকছি এক্ষুনি ডাকছি, হ্যাঁ আল্লাহ তাআলা শুনছেন। তো আল্লাহ শোনাটা হলো চিরন্তন, আমাদের ডাকটা হলো বিনতুন। আমরা আহ্বান করছি, এটা আমাদের জন্য মিথুন আহ্বান। আল্লাহ শোনা চিরন্তন, তিনি সবসময় শ্রবণকারী, সর্বদ্রা সর্বশ্রোতা। এবং এই যে তার শ্রবণ, দৃষ্টি, তারপরে তার কুদরত, ইলম, হায়াত, এই সবগুলো হলো চিরন্তন অবিরঞ্জিত, কোনটাই আল্লাহর সাথে নতুন করে সংযুক্ত হয়নি। কারণ যদি এগুলোকে নতুন কোন জিনিস, নবশিষ্ট কোনো বিষয় যদি কারো সাথে সম্পৃক্ত হয়, তাহলে ওই বস্তুটাও কিন্তু নবশিষ্ট হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তিনি আজালি, তিনি আবদি, চিরন্তন, চিরঞ্জীব, হ্যাঁ, সুতরাং তার সর্বপ্রকার গুণাবলী চিরন্তন এবং চিরঞ্জীব। আল্লাহর কালাম চিরন্তন, চিরঞ্জীব, এটা নতুন কোন বিষয় না। কালামুল্লাহ, এর জন্যই যে কোরআনে করিম, এটা কি, এটা চিরন বাণী। তার কারণ কি, এটা আল্লাহর কালাম, আল্লাহর বাণী। আল্লাহ যেহেতু চিরন্তন, আল্লাহর বাণী চিরন্তন। এখন যদি কেউ বলে যে কোরআন এটা নবশিষ্ট, হলে তারা মুমিন না। এর অর্থ হলো যে কোরআনকে কিংবা আল্লাহ যে কোনো একটা সিফাতকে যদি নবশিষ্ট করা হয়, তাহলে আল্লাহকে নবশিষ্ট বলে দাবি করারই নামান্তর এটা। ওয়ানাউযু বিল্লাহি মিন যালিক, তাআলাল্লাহু আন যালিকা উলুওয়ান কাবীরা। তো আল্লাহর যে কর্মগত যে গুণাবলী, সেই গুণাবলীর অনেক সময় এই যেমন কোন কারণে, যেমন আল্লাহ আমরা দেখি সাধারণত যেগুলো আমাদের মনে অনেক সময় প্রশ্ন থাকে যে আল্লাহ সন্তুষ্ট হন, তো আল্লাহর যে সন্তুষ্টি কিংবা আল্লাহর যে এই যে অসন্তুষ্টি, এইগুলো গুণগুলো চিরন্তন, আগে থেকেই ছিল, আছে এবং থাকবে। কিন্তু আমাদের ক্ষেত্রে যে বিষয়ের উপর তিনি সন্তুষ্ট হলেন বা যে বিষয়ের প্রতি অসন্তুষ্ট হলেন, সেই বিষয়টা নবশিষ্ট হতে পারে। যেমন ধর্মের বিষয়গুলো অনেক সময় যেমন কোন কারণবশত হতে পারে কিছু, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল জুমুরের নম্বর আয়াতে যেমন ইরশাদ করেছেন, ইন তাকফুরু ফা ইন্নাল্লাহ গানিয়্যুন আনকুম ওয়ালা ইয়ারযা লিইবাদিহিল কুফর ওয়া ইন তাশকুরু ইয়ারযাহু লাকুম। যে তোমরা যদি আল্লাহকে অস্বীকার করো, তাহলে আল্লাহ তোমাদের থেকে, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। ওয়ালা ইয়ারযা লিইবাদিহিল কুফর, এবং তিনি তার বান্দার জন্য কুফরকে কি করেন না, পছন্দ করেন না। আল্লাহ তাআলা তার বান্দার জন্য কুফরকে পছন্দ করেন না। ওয়া ইন তাশকুরু, আর যদি তোমরা শুকর আদা করো, কৃতজ্ঞ হও, তাহলে ইয়ারযাহু লাকুম, তাহলে তিনি সেটা তোমাদের জন্য পছন্দ করেন। এই যে পছন্দ করা বা না করা, এটা একটা কারণ, যে অনেক কারণবশত এটা হতে পারে, কুফুর সেটাকে আল্লাহ পছন্দ করেন না, আল্লাহর শুকর আদায় আল্লাহ তাআলা পছন্দ করেন। এখানে আমরা দেখি যে আল্লাহ এই যে কর্মগত, এই যে আল্লাহ সন্তুষ্ট হওয়া কিংবা অসন্তুষ্ট হওয়া, এই যে গুণগুলো কখনো কোন কারণের সাথে সেটা রিলেটেড থাকে, যে কোনো কারণবশত। এখানে কারণ বাতিয়ে দিয়েছেন যে কুফুরের কারণে এবং শুকুরের কারণে, কুফুরের কারণে সন্তুষ্ট হন, শুকুর আদায় করার কারণে সন্তুষ্ট হন। তো কারণ সম্পৃক্ত হোক কিংবা কারণ সম্পৃক্ত নাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়ার যে গুণ তার মধ্যে রয়েছে, সেটা হলো চিরন্তন। আমরা বাহ্যিকভাবে সেটা দেখি যে বিষয়টার উপরে তিনি সন্তুষ্ট হন। যেমন কেউ যদি আল্লাহর 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 কুফর করে, আল্লাহর প্রতি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন, তার যে এই যে আল্লাহকে অস্বীকার করা, এই অস্বীকার করা কাজটা মানুষের ক্ষেত্রে সেটা নতুন, কিন্তু আল্লাহ অসন্তুষ্টি সেটা চিরন্তন গুণাবলীর দ্বারাই আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হন কিংবা অসন্তুষ্ট হন। এই সিফত কখনো কারণ কোন কারণের কারণে প্রকাশ পায়, কোন কারণবশত বা একটা উপলক্ষে সে সিফাতটা, সেই সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়াটা আল্লাহর চিরন্তন ছিল, আল্লাহর কাছে আছে এবং থাকবে, ওইটার বহির প্রকাশ কোন উপলক্ষে পায়। যেমন এখানে দেখা গেল যে কুফুরের কাজ আল্লাহ সন্তুষ্ট অসন্তুষ্ট হন, শুকুরের কারণে, কৃতজ্ঞতা জ্ঞাপনের কারণে আল্লাহ সন্তুষ্ট হন। এইটা কোনো কারণ বা কোনো উপলক্ষে সেটা প্রকাশ পেতে পারে, সেই গুণের প্রকাশ করতে পারে, কিংবা কোনো কারণ ছাড়াই কোন কিছু হতে পারে, কোন গুণের প্রস্তুতি পারে। যেমন হাদিসে রয়েছে যে সে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন। তো এখানে কি কারণে অবতীর্ণ হন সেটা আমরা জানি না, কি কারণে বা কি উপলক্ষে তিনি শেষ আকাশে দুনিয়ার আকাশে অবতরণ করেন সেটা জানা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে তার শেষ আকাশে অবতরণ করা যে তার কর্মগত যে গুণটা, এইটা চিরন্তন, এটাকে আমরা চিরন্তন হিসেবেই বিশ্বাস করব। তো এই যে আল্লাহ তাআলার কর্মগত গুণ কিংবা অর্থগত গুণ, তার বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ যে সকল গুণ, প্রত্যেকটা গুণই হল আল্লাহর আজলি এবং আবদি। যেমন কোরআনে কারীমে যা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ ওয়াজা আরাব্বুক, আপনার পালনকর্তা প্রমাণ করলেন, এই যে আশা যে গুণটা এটা চিরন্তন। হালে ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা আও ইয়াতিয়া রাব্বুক, হ্যাঁ তারা অপেক্ষা করছে, অন্য কিছুর অপেক্ষা করেনি, তারা অপেক্ষা করছে এটুকু যে আন তাতিয়াহুমুল মালাইকা, যে তাদের কাছে ফেরেশতারা আগমন করবে, আও ইয়াতিয়া রাব্বুক, অথবা আপনার পালনকর্তা আসবেন। এখানে আল্লাহর আশা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, এই যে সন্তুষ্ট হওয়ার যে গুণ। তারপরে সূরাতুল মাঈদার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আন সাখিতাল্লাহু আলাইহিম লিআযাবিহিম খালিদুন, আল্লাহ তাদের উপরে ক্ষুব্ধ। এই যে ক্ষুব্ধতার যে গুণ, এই সবগুলোই চিরন্তন এবং আজলি এবং আবদি। আর এইগুলা বাহ্যিক হোক কিংবা অভ্যন্তরীণ হোক, কোন গুণ, যে সকল গুণে আল্লাহ নিজেকে অভিহিত করেছেন, সে সকল গুণের দ্বারা আল্লাহকে গুণান্বিত করার দ্বারা, সে সকল গুণ দিয়ে আল্লাহকে গুণান্বিত করার দ্বারা আল্লাহর কি হয় না, যে আল্লাহর যে পরিপূর্ণতা, পরিপূর্ণতার মধ্যে কোন ধরনের ত্রুটি দেখাবে না, বরং এই গুণ দ্বারা আল্লাহর খামাল বা পরিপূর্ণতাই নির্দেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সকল গুণ বর্ণনা করেছেন, সে সকল গুণের দ্বারা আল্লাহর, সে সকল গুণগুলো আল্লাহর পূর্ণতাই নির্দেশ করে, যে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ পরিপূর্ণ, সর্বদিক থেকে তিনি পরিপূর্ণ, তার মধ্যে কোন ধরনের ত্রুটি বা কোন ধরনের বিচ্ছুতি নেই, কোন ধরনের আয়ব নেই, সকল প্রকার ত্রুটি মুক্ত, এটুকুই নির্দেশ করে। কিন্তু ওই যে মুআত্তিলা সম্প্রদায়, তারা আল্লাহর এই গুণগুলাকে, অনেক গুণগুলোকে তারা অস্বীকার করে, এই কথা বলে যে যদি আল্লাহর জন্য এই যে বিভিন্ন যে গুণগুলো কোরআন এবং সুন্নাতে বলা হয়েছে, যে সিফাতের উল্লেখ করা হয়েছে, এর মধ্য থেকে অনেক গুণ এমন আছে যে এগুলো যদি আল্লাহর জন্য আমরা স্বীকার করি, তাহলে সেটা আল্লাহর যেটা আল্লাহ সত্তার মধ্যে একটা ত্রুটি বা দোষ প্রমাণ করতে পারে। এই কারণে তারা বলে যে আল্লাহ না জান না, হ্যাঁ তারপরে আল্লাহ সন্তুষ্ট হন না কিংবা রাগ করেন না, আল্লাহ পছন্দ অপছন্দ এগুলা কিছু নেই। তাদের দাবি হলো কেন তারা এই গুণগুলোকে আল্লাহর অস্বীকার করে। এই দেখেন যে কিভাবে মানুষ যে নিজের গুণে বিবেক বুদ্ধি আশ্রয় নেয়, তখনই মানুষকে তার যে নিজস্ব বিবেক বুদ্ধি কিভাবে প্রসারিত করে এবং কিভাবে বিভ্রান্ত করে। তারা তাদের নিজের বিবেক বুদ্ধিবশত তারা এইটুকু একটা কারণ সাব্যস্ত করলো, যদি আল্লাহ আসেন, আল্লাহ যান, আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ গ্রান্বিত হন, আল্লাহ পছন্দ করেন, আল্লাহ অপছন্দ করেন, এই যে গুণগুলো যদি আল্লাহর জন্য সাথে করা হয়, আল্লাহর জন্য স্বীকার করা হয়, তাহলে এর দ্বারা আল্লাহ নবশিষ্ট এইটুকু বলতে হবে, এই কারণ তারা কি করলো, উত্থাপন করলো। আর এই কারণ থেকে তারা বলে যে সুতরাং এই সমস্ত আল্লাহ গুণ নেই, এসকল সিফাত আল্লাহর জন্য নয়। আল্লাহ আসেন ওনার জন্য, তিনি রাগও করেন না কিংবা পছন্দ করেন না, খুশি হন না, কিংবা তিনি কোনো কিছু পছন্দ অপছন্দ কিছুই করেন না। তাদের কথা হলো যে এই যে আসা যাওয়া এই সব কাজগুলো হইল নতুন, পছন্দ করা অপছন্দ করা সবই তো নতুন একটা কাজ। হ্যাঁ, তো যদি কাজ যদি নতুন হয় তাহলে তো কর্তাকেও নতুন হতে হবে। আর আল্লাহ তো নতুন না, আল্লাহ তো আজলি চিরন্তন চিরঞ্জীব। সুতরাং এই নব যে সৃষ্ট কাজগুলো অন্ধকারে আসা যাওয়া, পছন্দ করা অপছন্দ করা, রাগ করা খুশি হওয়া, এ সবই হইলে যে একটা নতুন কাজ। আর নতুন কাজ তিনি করতে পারেন যিনি নিজে অবশিষ্ট। এই যে বাতিল একটা কারণ যে তারা বলে যে সুতরাং যেহেতু নবশিষ্ট কাজগুলো তিনি করতে পারেন যিনি নিজে অবশিষ্ট, তাহলে তো এই আল্লাহ যদি এই গুণগুলো মানা হয় তাহলে আল্লাহকেই বৈশিষ্ট্য বলতে হবে। সুতরাং আমরা আল্লাহর সিফাতকে অস্বীকার করব। এই হলো মুআত্তিলা সম্প্রদায়ের ধারণা। এই ধারণা এই যে অহেতুক এবং বাতিলের কারণ দেখিয়ে তারা আল্লাহর সিফাতকে অস্বীকার করে। কিন্তু মূলত কথা কি, তাদের এই যে কারণ, যে কারণ দেখিয়ে তারা আল্লাহর এই যে সিফাত গুলাকে অস্বীকার করে, যে যদি এই নতুন যে নবশিষ্ট কাজগুলোকে যদি গুণগুলোকে যদি আল্লাহর প্রতি আমরা সম্পৃক্ত করি, আল্লাহর দিকে এগুলো নিসবত করি, তাহলে আল্লাহকেই নবশিষ্ট বলতে হবে। তো এইটা একটা বাতিল দাবি এবং তাদের একটা ভ্রান্ত একটা না। কারণ কাজ নতুন হলেই যে কর্তাকেও নতুন হতে হবে এমন কোনো কথা নেই। কাজ নতুন হলেই কর্তা নতুন হতে হবে এমন কোনো কথা নেই, এটাকে কোনো বিবর্জন মেনে নিতে পারে না। যে কোনো কাজ, সে কাজটা নতুন হতে পারে, কেউ নতুন একটা কাজ করতে পারে, কিন্তু এর জন্য তার কর্তাই যে কর্তাকেই যে নবশিষ্ট হতে হবে এইটা, এই কথাটা কোনো বিবেক বুদ্ধি এটাকে সমর্থন করে না। ষষ্ঠ বিষয়টা হলো যে আল্লাহর আত্মা এবং সিফাতের ক্ষেত্রে মানবীয় বিবেক বুদ্ধি প্রয়োগের কোন অবকাশ নেই। এখানে মানুষের বিবেক বুদ্ধির কোন কারণ নেই। যে বিবেক বা বুদ্ধি আল্লাহর যে গুণকে সমর্থন করবে সেটাকে মানবে, আর যেটাকে সমর্থন করবে না সেটাকে অস্বীকার করবে, এমন কোন অবকাশ নেই। বরং যতগুলো গুণ, যতগুলো আত্মা, যতগুলো সিফাত আল্লাহ তাআলার বর্ণিত হয়েছে কোরআন এবং সুন্নাতে, সেগুলোকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। এখানে যে বুদ্ধি দৌড়ালে চলবে না, আকল দৌড়ালে এখানে চলবে না। এখানে আকলের কোন বিবেকের কোন অবকাশ কি নেই, বিবেক বুদ্ধির প্রয়োগের কোন অবকাশ নেই আল্লাহর আত্মা এবং সিফাতের। মানুষের কোন নিজস্ব যুক্তি বুদ্ধির দরকার নেই। তার কারণ আত্মা এবং সিফাত কোরআন এবং সুন্নাহ দ্বারা, যেহেতু আল্লাহর আত্মা এবং সিফাত এগুলো উমর তৌকিফিয়া, এটা নির্ধারিত কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্ধারিত। যে বিষয়গুলা কোরআন এবং সুন্নাহর উপরে ডিপেন্ডেন্ট, সেখানে আকল বা যুক্তির অনুপ্রবেশ ঘটানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যে বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ দ্বারাই নির্ধারিত এবং যে বিষয়গুলো শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর উপরে ডিপেন্ডেন্ট, সেসব বিষয়ের ক্ষেত্রে আকল বা যুক্তি বুদ্ধির অনুপ্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যেমন নামাজ আমরা পড়ি, এটা হলো কি, কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্দেশিত এবং নির্ধারিত। সেখানে কোনো মানুষের বিবেক বুদ্ধি বা যুক্তির অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এখন যদি কেউ বলে ঠিক আছে যে নামাজ তো আল্লাহর ইবাদতের জন্য, হ্যাঁ আল্লাহর ইবাদত আল্লাহর প্রতি পরিপূর্ণ দাসত্ব প্রদর্শনেরই একটা মাধ্যম নামাজ, তো এখানে আমি সিজদা দুইটা করতেছি, দুইটা করবো কেন, আমি ঠিক আছে এখানে চারটা সিজদা করি, তাহলে তো আল্লাহর প্রতি আরো বেশি দাসত্ব প্রদর্শন হইল। তো এই যুক্তি দেখিয়ে যদি কেউ নামাজে চারটা প্রতি রাখাতে যদি চারটা করে সিজদা করে, তাহলে তার নামাজ ঠিক আদৌ গ্রহণযোগ্য হবে, হবে না। তার কারণ নামাজের ক্ষেত্রে নামাজ হলো এমন একটা বিষয় যার এর গেট সবকিছুই হলো, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুই হলো কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্ধারিত এবং নির্দেশিত। এর বাইরে কিছু করা যাবে, সেটাকে যত ভালো মনে করেই করা হোক সেটা গ্রহণযোগ্য হবে, কারণ এটা শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্দেশিত এবং নির্ধারিত। হ্যাঁ, বিবেক বুদ্ধির অনুপ্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আল্লাহর আসমা এবং সিফাত এগুলো হইল শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্ধারিত। এখানে বিবেক বুদ্ধি দ্বারা যে বিবেক যে আল্লাহর যে গুণটাকে যে গুণটাকে আল্লাহর জন্য সমীচীন মনে করবে সেটাকে স্বীকার করবে, আর যে গুণটা আল্লাহর জন্য হওয়া সমীচীন বিবেক সমীচীন মনে করবে না সেটাকে অস্বীকার করা, এই ধরনের কোন অবকাশ আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে মানুষের বিবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে সকল সিফাতের কথা তিনি নিজে বলেছেন কিংবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এর বাইরে যদি কোন গুণ সেটা মানুষের বিবেক বুদ্ধি সেটাকে সমর্থন করুক কিংবা নাই করুক কোন আর কিছুই গ্রহণযোগ্য হবে না, কারণ এটা আমরা তাওহীদি কোরআন এবং সুন্নাহর উপরে নির্ধারিত। যেমন আশা সম্প্রদায়, মুতাজিলা সম্প্রদায়, দাবি হলো যে আমরা আমাদের বিবুদ্ধি আল্লাহর যে গুণটাকে আল্লাহর জন্য সমীচীন মনে করবে সেটাকে আমরা গ্রহণ করব, আর যেটাকে বিবেক বুদ্ধি আল্লাহর জন্য যে গুণ হওয়া এটাকে সমীচীন মনে করবে না সেটাকে আমরা অস্বীকার করব, তাদের দাবি হলো এইটুকু। একজন্যই তারা আসমা এবং সিফাতের ক্ষেত্রে পথভ্রষ্ট, আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে এই আকিদা বাতিল আকিদা, হ্যাঁ, এবং এখানে তারা বিপদগামী হয়েছে, কারণ আসুন্নাতের আকিদা হলো যে কোরআন আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপারে আমরা এখানে নিজস্ব কোন মত নিজস্ব কোন যুক্তি উত্থাপন করব না, নিজের বিবেক বুদ্ধি দ্বারা কোনো কিছু আমরা বলবো না, এটাই পরিষ্কার। এই যে তারা এই কারণে যে তাদের নিজের বিবেক বুদ্ধির উপরে তারা নির্ভর করে, এই নির্ভর করে তারা যে আল্লাহর কোন চোখ নেই, আল্লাহর কোন মুখ নেই, আল্লাহর হাত নেই, আল্লাহ আরশের উপর সমাসীন নন, আল্লাহ শেষ আকাশে ওই যে রাতের শেষ তৃতীয়াংশে শেষ আকাশে অবতরণ করেন না, হ্যাঁ, তারা এই গুণগুলোকে অস্বীকার করে, এবং এইটার একটা বাতিল অর্থ তারা গ্রহণ করে, ওই গুণগুলোকে অস্বীকার করে এবং ওইগুলোর একটা বাতিল তো তারা নিজস্ব বিবেক বুদ্ধির ভিত্তিতে একটা বাতিল অর্থ গ্রহণ করে। আমরা সেরূপ করব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই সেটাকে গ্রহণ করব, এর বাইরে কিছু বলবো না। তাদের যে অস্বীকার করার কারণ, তারা বলে যে আল্লাহর চোখ, এখন যদি আমরা আল্লাহর চোখ বলি তাহলে তো সেটা আবার মানুষের তো চোখ আল্লাহর চোখ আছে, তো আল্লাহর সাথে মানুষের সাথে আল্লাহর কি হয়ে গেল, একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে গেল, হ্যাঁ, সুতরাং মানুষের সাথে আল্লাহর দৃষ্টান্ত স্থাপন করা যাবে না আর ওই গুণটাকেই স্বীকার করা যাবে না। তারপরে তাদের আরো যে বিভিন্ন কারণ তারা উত্থাপন করে, এর মধ্যে আরেকটা কারণ হলো যে এখন যদি আমরা বলি যে আল্লাহর ইলম আছে তো বুঝা গেল যে আল্লাহ জ্ঞানের প্রতি, আল্লাহর জ্ঞানের প্রতি মুখাপেক্ষী, হ্যাঁ, আল্লাহ হায়াতের তো মুখাপেক্ষী, আল্লাহ হাতের প্রতি মুখাপেক্ষী, তার হাত থাকার প্রকার, অথচ আল্লাহ তো সবকিছু থেকে কোনো কিছুরই মুখাপেক্ষী নন, সুতরাং ওই হাত চোখ মুখ জ্ঞান এইগুলো যদি আল্লাহ, এই গুণগুলো যদি আমরা আল্লাহর জন্য স্বীকার করি তাহলে সেটা আল্লাহর জাতের মধ্যে ত্রুটি দেখা ত্রুটি নির্দেশ করবে, এটা হলো কি তাদের বাতিল দাবি। তো মানুষ যখনই তার বিবেকের কিংবা নিজস্ব যুক্তি জ্ঞানের উপর নির্ভর তখনই সে বিপদগামী এবং বিভ্রান্ত হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের ক্ষেত্রে নিজের বিবেক বুদ্ধি বা কোন ধরনের যুক্তিতর্কের উপস্থাপন করব না। এখানে আরেকটা প্রশ্ন দেখা দিতে পারে যে আমাদের মধ্যে যেসব গুণ মানুষের মধ্যে, মানুষের যেসব গুণাবলী মানুষের পরিপূর্ণতা নির্দেশ করে, মানুষের মধ্যে পূর্ণতা নির্দেশ করে, সেটা কি আল্লাহরও পূর্ণতা নির্দেশ করে? আর মানুষের জন্য যেটা দূষণীয় সেটা কি আল্লাহর ক্ষেত্রেও দূষণীয়? যেমন হাত মুখ চোখ এগুলা ইলম কুদরত হিকমত এই যে গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলেছেন। তো প্রশ্ন হলো যে এই গুণগুলো তো মানুষের মধ্যেও আছে, মানুষেরও হাত আছে, চোখ আছে, মুখ আছে, তো যত সব জিনিস মানুষের পূর্ণতা নির্দেশ করে, যেটা মানুষের জন্য একটা পরিপূর্ণ গুণ সেটা কি আল্লাহর জন্য পরিপূর্ণ? মানুষের জন্য যেসব গুণাবলী দূষণীয় সেটা কি আল্লাহর জন্য দূষণীয়? মানুষের জন্য যেসব গুণাবলী প্রশংসনীয় আল্লাহর জন্য কি সেসব গুণাবলী প্রশংসনীয়? এর উত্তর হচ্ছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে যে না, মানুষের জন্য যে দূষণীয় হতে পারে সেটা আল্লাহর জন্য দূষণীয় হবে এমন কোন কথা নয়, সেটা আল্লাহর জন্য দূষণীয় না হতে পারে। মানুষের জন্য যে গুণ প্রশংসনীয় হতে পারে সেটা আল্লাহর জন্য প্রশংসনীয় না হতে পারে। যে গুণ মানুষের পূর্ণতা নির্দেশ করে সেটা আল্লাহর জন্য নির্দেশ না হতে পারে। কারণ এখানে তুলনা খালেকের সাথে, সৃষ্টিকর্তার সাথে মুখের কোনটা করা যাবে না। মানুষের পূর্ণতাকে আল্লাহর পূর্ণতার উপরে কিয়াস করা বা অনুমান করা আদৌ ঠিক না। কারণ আল্লাহ হলেন খালেক আর মানুষ হলেন মাখলুক, সৃষ্টির সাথে স্রষ্টার কোন তুলনা হতে পারে না। যে সব বিষয় মানুষের জন্য প্রশংসনীয় হবে সেগুলো স্রষ্টার জন্য প্রশংসনীয় হতে পারে নাও হতে পারে, কিংবা যেসব বিষয় সৃষ্টিকর্তার জন্য মানুষের জন্য যেসব বিষয় নিন্দনীয় দূষণীয় বা ত্রুটির কারণ সেটা আল্লাহর ত্রুটির কারণ নাও হতে পারে। সর্বাবস্থায় কোন ক্ষেত্রেই মাখলুকের সাথে সৃষ্টির সাথে স্রষ্টার কোন তুলনা হতে না, যার কারণে আমরা বলবো যে যে বিষয়গুলো মানুষের কামাল মানুষের পূর্ণতা নির্দেশ করে সেটা আল্লাহর পূর্ণতা নির্দেশ করবে না। যেটা মানুষের দোষ নির্দেশ করে সেটা আল্লাহর জন্য দোষ নির্দেশ নাও করতে পারে। কারণ মাবুদ এবং আবিদ, উপাস্য আর উপাসনাকারী, এই দুইয়ের মধ্যে রয়েছে যথেষ্ট তফাত। এবং সৃষ্টিকর্তা এবং সৃষ্ট, এই দুইয়ের মধ্যে রয়েছে যেটা মানে এমন ডিফারেন্স, এমন পার্থক্য যে পার্থক্য বলা যাবে না। যেমন যেমন খাওয়া পান করা, এটা মানুষের জন্য, এটা মানুষের একজন মানুষ সুস্থ মানুষ সঠিক মানুষ পূর্ণ মানুষ হওয়ার জন্য খাওয়া বা পান করা এগুলো তার গুণ একাতেই। একজন মানুষকে পরিপূর্ণ মানুষ কিংবা সঠিক সুস্থ মানুষ বলতে হলে যে সে রেগুলার খাওয়া দাওয়া খাইতেছে, পান করতেছে, ঘুমাইতেছে, এইগুলো মানুষের জন্য একজন মানুষের পূর্ণতা নির্দেশ করে, একজন মানুষের পরিপূর্ণ করে। কিন্তু ওই জিনিসটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যদি আমরা বলি যে তাহলে তো ওই গুণগুলো আল্লাহর, যেহেতু এটা মানুষের জন্য প্রশংসনীয় মানুষের পূর্ণতা নির্দেশ করে, সুতরাং এই গুণগুলো আল্লাহর জন্য হওয়া চাই, যে আল্লাহ খাওয়া দাওয়া করেন আল্লাহ ঘুমান, হ্যাঁ তাহলে এটা ঠিক হবে না। কারণ যদি ওই গুণগুলো আল্লাহর জন্য চিহ্ন করা হয় তাহলে সেটা আল্লাহর জন্য হবে দূষণীয়, সেটা ইন্ডিকেট করবে যে আল্লাহ আল্লাহ খাওয়া দাওয়ার প্রতি হওয়ার মুখাপেক্ষি, আল্লাহ ঘুমানোর মুখাপেক্ষি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এইভাবে যেমন অহংকার বা গর্বপূর্ণতা মহত্ব, এই যে এই গুণটা, এটা আমরা জাস্ট উদাহরণ বলতেছি দু একটা গুণের কথা, যেমন অহংকার বা গর্ববোধ করা, এই গুণটা আল্লাহর জন্য আল্লাহর পরিপূর্ণতা নির্দেশ করে, যে তার উপরে কেউ নেই সর্বশক্তিমান এবং সমগ্র জগতের একমাত্র রাজত্ব একমাত্র তারই হাতে, সব কিছুর কর্তা এবং নিয়ন্ত্রণ তার হাতে। তো এই যে কিবরিয়া আল্লাহর এই এই যে অহংকার বা গুরুত্ব, তার মহত্ব, তার বড়ত্ব, এই গুণগুলো যদি মানুষে যদি কেউ করে তাহলে মানুষের জন্য যে অহংকার করা, গর্ববোধ করা, এটা হলো মানুষের জন্য দোষণীয়। কিন্তু আল্লাহর জন্য সেটা আল্লাহর পূর্ণতা নির্দেশ করে, আল্লাহর আল্লাহর যে আল্লাহ যে স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ সর্বদিক থেকে পরিপূর্ণ, সেটা ইন্ডিকেট করে। যেমন এই বিষয়ে হাদিসা কুদসিতে আল্লাহ তাআলা বলতেন, মান নাযা ওয়াহিদান মিনহুমা আযযাবতুহু, যে যদি কেউ আমার কিবরিয়া, আমার বড়ত্ব, আমার মহত্ব এবং যে অহংবোধ সম্পর্কে যদি কেউ বিরোধিতা করে তাহলে আমি তাকে শাস্তি প্রদান করব। কোন মানুষ যদি নিজে অহংকার বোধ করে, গর্ববোধ করে, নিজেকে বড় মনে করে, তার জন্য নিন্দনীয়, এটা তার জন্য নিষিদ্ধ, সে সেটা করতে পারবে না। কিন্তু আল্লাহর জন্য ওই জিনিসটাই দেখা যায় যে ওইটা আল্লাহর কামাল, আল্লাহর পূর্ণতা নির্দেশ করে। তাদের প্রশ্ন ছিল এইটুকু যে যে মানুষের পূর্ণতা নির্দেশ করে সেটা কি আল্লাহর জন্য পরিপূর্ণ? যে জিনিস মানুষের জন্য দূষণীয় বা মানুষের দোষ নির্দেশ করে সেটা আল্লাহর জন্য দূষণীয় না? অবশ্যই না। এর দুটা উদাহরণ আমরা এখানে দিলাম, যেমন খাওয়া দাওয়া মানুষের পূর্ণতা নির্দেশ করে, কিন্তু সেটা যদি আমরা আল্লাহর জন্য স্বীকার করি এই গুণ, তাহলে তা আল্লাহর দোষ নির্দেশ করবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়া, পান করা, ঘুমানো, এই সমস্ত গুণাবলী থেকে আল্লাহ মুক্তকৃত, পবিত্র। পক্ষান্তরে একজন মানুষের নতার জন্য এগুলো অবশ্যই দরকার। জালাল, আজমত, কিবরিয়া, এইসব গুণাবলী আল্লাহর জন্য, আল্লাহর পূর্ণতা নির্ধারে, কিন্তু মানুষের জন্য দূষণীয় এবং নিন্দনীয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল পাপের দ্বারা, যে সকল গুণে নিজেকে অভিহিত করেছেন, যে সকল নাম বা গুণ দ্বারা নিজেকে অভিহিত ও গুণান্বিত করেছেন, সে সকল গুণের প্রতি বিশ্বাস। এ প্রসঙ্গে যে ছয়টা পয়েন্টের কথা আপনারা আপনাদেরকে বলছিলাম, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এই ছয়টা পয়েন্টটি উল্লেখ করেছেন। আমাদেরকে এই ছয়টা পয়েন্ট হিসেবে মনে রাখতে হবে। এরপরে আমরা পরবর্তী অংশে যাচ্ছি, অবিমা ওয়াসাফাবিহি রাসূলুহু, যে সকল গুণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সকল গুণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে অভিহিত করেছেন বা গুণান্বিত করেছেন, কিংবা যে সকল গুণের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের যে সকল গুণের কথা বর্ণনা করেছেন, নিজের যে সকল যে অভিহিত হয়েছেন সে সকল গুণের কথা, আর এখন আমরা ইমান রাখবো ওই সকল আল্লাহর ওই সমস্ত গুণাবলীর প্রতি যে সকল গুণাবলী তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে সকল সিফাতে অভিহিত করেছেন। যেমন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিহরণ কিংবা রাসূলের যে এই বর্ণনা দেয়াটা, এটা তিন ভাবে হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার দ্বারা, কিংবা তার কাজের দ্বারা, কিংবা তার মৌন সম্মতি বা মর্তন দ্বারা বর্ণনা করা। যেমন হয়তো হতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্পষ্ট ভাষায় আল্লাহর কোন সিফাত বলেছেন, হ্যাঁ, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজের দ্বারা আল্লাহর কোন সিফাতের প্রতি দিক নির্দেশ দিয়েছেন, আল্লাহর কোন সিফাত কথা বলেছেন কাজের মাধ্যমে, কিংবা তিনি তার মন সম্মতি বা সমর্থনের দ্বারা আল্লাহর কোন সিফাতকে তিনি সমর্থন করেছেন। এই তিন ভাবেই হতে পারে। তো এই তিন ভাবেই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এই তিন ভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহর যে সকল গুণাবলী, যে সব সিফাত প্রমাণিত হয়েছে, আমরা সেটুকুকে আল্লাহর সিফাত বলে বিশ্বাস করব। যেমন কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সিফাতের কথা বলেছেন, যেমন আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাব্বুনাল্লাহু আল্লাযী ফিস সামাঈ তাকাদ্দাস মুক আমরুকা ফিস সামাঈ ওয়াল আরদ। এখানে বলেছেন যে আমাদের রব আল্লাহ, যিনি ফিস সামা আকাশে, তাকাদ্দাস ইসমুক তোমার নাম, তো পবিত্র আমরুকা ফিসসামা ওয়াল আরদ, তোমার রাজত্ব জমিনে এবং আসমানে। তারপরে যেমন অন্য হাদিসে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব। তো এই যে এখানে রাব্বুনা আল্লাহুল্লাযী ফিসসামা, আল্লাহু ফিসসামা এই গুণের কথা বললেন, ইয়া মুকাল্লিবাল কুলুব এই যে গুণের কথা বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই কথাটা রাসূল এই গুণগুলোর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং আমরা সেটাকে আল্লাহর সিফাত বলে বিশ্বাস করব। এভাবে আরো অনেক গুণাবলী রয়েছে, অনেক সিফাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ যেটা হাদিসে রয়েছে আমরা সেটাকে আল্লাহর সিফাত হিসাবে বিশ্বাস করব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দ্বারাও কাজের দ্বারাও আল্লাহর অনেক গুণ প্রমাণিত হয়েছে। আসলে যদিও এটা কথার দ্বারা, কিন্তু এটা কথা এবং কাজ দুটোর দ্বারাই হয়েছে। হ্যাঁ, যেমন আমরা দেখি বিদায় হজের ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আলা হাল বাল্লাগতু, এই কথাটি যে আমি কি তোমাদেরকে পৌঁছিয়েছি আল্লাহর বার্তা, আলা হাল বাল্লাগতু, এখানে যখন তিনবার বললেন, তখন সাহাবায়ে কেরাম যখন এটা সাক্ষী দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। একথা বলে ইয়ারফাউ ইসবাইহি ইলা আসসামা, একথা বলে তিনি তার হাতের আঙ্গুল আকাশের দিকে উঠিয়েছেন, আল্লাহুম্মা শাহাদ বলে হাতের আঙ্গুল আকাশের দিকে উঠিয়েছেন। এই যে কাজটা আল্লাহুম্মা, হে আল্লাহ তুমি সাক্ষী দেখো, এই কথা বলার সাথে সাথে হাত হাতের আঙ্গুল আকাশের দিকে উঠানো, ইশারা করা, এর দ্বারা তিনি এটুকুই কি করছেন বুঝাতে চেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবার উপরে, তার অবস্থান উপরে উঠতে থাকে। এই কাজের দ্বারা তিনি যে আল্লাহ ফিসসামা, আল্লাহ তাআলার অবস্থান আকাশে উর্ধ আকাশে, সেটাই নির্দেশ করেছেন। এরপরে যেমন ওই যে একটু আপনারা জানেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, এই সময় এসে তিনি বললেন যে আমাদের অবস্থা খরার কারণে সব কিছু আমাদের ফসল শস্য সবকিছু নষ্ট হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহ আমাদেরকে বৃষ্টি আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাত উঠাইলেন, হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত উঠানো, আল্লাহর দরবারে হাত উঠানো, উপরের দিকে হাত উঠে এটা নির্দেশ করে যে আল্লাহ কি আল্লাহর অবস্থান উপরে, আল্লাহর অবস্থান উপরে, এটাও কিন্তু আল্লাহর একটা গুণ। ওই গুণটা হবেই, একটা হলে কি যে এগুলো তো কোরআন করিম দ্বারাও প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দ্বারাও প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজের দ্বারাও প্রমাণিত। আল্লাহর অবস্থান উর্ধে উর্ধ আকাশে, যার কারণে তো তিনি ওই যে আল্লাহুম্মা শাহাদ বলে হাতের আঙ্গুলি উপরের দিকে উঠালেন, দোয়ার সময় তিনি উঠালেন, এই সবই নির্দেশ করে যে আল্লাহর অবস্থান উপরে, এগুলো আল্লাহর গুণ বর্ণনা করে। এই হলো যে কথা কাজের দ্বারা। অনেক সময় এমন হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কাজ দুটো দিয়ে আল্লাহর কোন সিফাতের বর্ণনা করেছেন, কথা এবং কাজ দুটো দিয়ে হয়েছে। যেমন ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, এই আয়াত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিলাওয়াত করতেন, তো মাঝে মধ্যে উনি যখন সামিআন বলতেন যে আল্লাহ সর্বশ্রোতা, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান কানে হাত দিতেন। হ্যাঁ, আবার যখন বাসীরা বলতেন যে ইন্নাল্লাহ কানা সামিআন বাসীরা, বাসীরা যখন বলতেন তখন চোখে হাত দেন। এর দ্বারা কথা এবং কাজ সবকিছু দিয়ে বুঝিয়ে দেয় এইটুকু যে আল্লাহর এই গুণ। তারপরে রইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মৌন সম্মতি বা সমর্থন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থনের দ্বারাও অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সিফাত প্রমাণিত হয়। যেমন ওই যে কোন এক মহিলাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে তুমি বলো তো আইন আল্লাহ, আল্লাহ কোথায়, তো মহিলা উত্তর দিল যে আল্লাহ ফিসসামা, আল্লাহ আকাশে, অতঃপর তাকে ইজাত করে দিলেন। হ্যাঁ, তো এই যে আইন আল্লাহ, এই প্রশ্নের উত্তরে যখন বলল যে ফিসসামা, যে আল্লাহ আকাশে, তো ওই কথাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করলেন যে না এটা ঠিক, হ্যাঁ, যার কারণে তাকে আজাদ করে দিলেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমর্থন যে আল্লাহর অবল কোথায় উর্ধাকাশে, এই সিফতটাকে এই সিফতটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করেছেন। তারপরে যেমন আরেকটি না দেখা যায় যে একবার ইহুদিদের কিছু আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একজন আলেম ইহুদি একজন আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে আমরা তো তাওরাতে পাই যে আল্লাহ তাআলা সকল আসমানকে তার আঙ্গুলের উপর আর সকল জমিনকে তার এক আঙ্গুলের উপর আর সুরাইয়াকে তার এক আঙ্গুলের উপর রাখছেন, হ্যাঁ আমরা তাওরাতে পাবে। তো এই লম্বা হাদিস, তো এর শেষে যেটুকু আসছে হাদিসের শেষে রয়েছে ফাযাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাসলেন। এই যে হাসা, এর অর্থ হলো যে যা বলছে সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার প্রতি মৌন সমর্থন জ্ঞাপন করেন। তো এটাও আল্লাহর গুণ যে জমিন এবং আসমানকে আল্লাহ তাআলা তার এক একটি আঙ্গুলের উপরে রাখছেন, এটাকে সমর্থন করা হয়েছে। এই হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব সিফাত বর্ণনা করেছেন সেগুলোর উপরে সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করা এবং সে সিফাতগুলো কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে আমরা সে বিষয়ে আলোচনা করলাম যে তিনভাবে বর্ণিত হতে পারে, কথার দ্বারা, রাসূলের কাজের দ্বারা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন দ্বারা বর্ণিত হতে পারে, হ্যাঁ অথবা এই তিনটা দ্বারা একই সাথে হতে পারে। আলা কুল্লি হাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল গুণ বর্ণিত হয়েছে আমরা সেটুকুর প্রতি বিশ্বাস স্থাপন করব। এখন প্রশ্ন হল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে সকল গুণাবলী বর্ণনা দিচ্ছেন আমরা সেগুলোর প্রতি বিশ্বাস রাখবো কেন, সেগুলোর প্রতি ঈমান কেন রাখবো? আল্লাহ হয়তো নিজে তিনি তার যে গুণাবলীর কথা বর্ণনা করেছেন সেগুলোর উপর না হয় ঈমান রাখবো, কিন্তু রাসূল যেগুলোর কথা যে গুণাবলীর কথা বলেছেন হ্যাঁ আমরা সেগুলোর প্রতি বিশ্বাস কেন রাখবো? এর প্রমাণ কি? এর প্রমাণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরাতুন নিসা 136 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনুবিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনযিলা মিন ক্বাবল। যে হে ঈমানদারগণ, শেষীগণ, আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করো, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি এবং যে কিতাব তিনি তার রাসূলের প্রতি অবতরণ করেছেন নাযিল করেছেন সে কিতাবের প্রতি, ওয়াল কিতাবিল্লাযী উনযিলা মিন ক্বাবল এবং তার পূর্বে যে সকল কিতাব নাযিল করা হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস পোষণ করে ঈমান রাখো। এই আয়াতে এবং এ ধরনের আরো অনেক আয়াত রয়েছে যেখানে এই আয়াতে কি বলা হয়েছে, এই আয়াতে বলা হয়েছে যে আল্লাহর প্রতি ঈমান পোষণ করো, রাসূলের প্রতি ঈমান পোষণ করো। এরপরে কোরআনে কারিমে আরো অনেক আয়াত রয়েছে যেগুলো দ্বারা যেগুলো যে আয়াতগুলো প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে একজন মুবাল্লিগ বা প্রচারক, ইন্না আরসালনাকা বাশীরাম ওয়া নাযীরা, ইন্না আরসালনাকা বিল হক, কোরআনে কারিম আল্লাহ তাআলা বলে আমি আপনাকে হক দিয়ে পাঠিয়েছি, ইন্না আরসালনাকা বিল হক বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে রূপে, ও বিল হক আনজালনাহু ওয়া বিল হক নাযাল, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, ও বিল হক আনজালনাহু, সত্যই নাযিল করা হয়েছে, ও বিল হক আনজালনাহু, আমি সত্যই নাযিল করেছি, অবিল হাক্কে নাজাল এবং সত্যই নাজিল হয়েছে, ওমা আরসালনাক, হে রাসূল আমি আপনাকে পাঠাইনি, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা, তবে আপনার সুসংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। এই যে ধরনের আরো অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন তার বাণীর প্রচার প্রচারক হিসাবে। যেহেতু আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়ে রাসূল তার বার্তার প্রচারের জন্য পাঠিয়েছেন, সুতরাং এটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয়ের সংবাদ দিয়েছেন সে সংবাদগুলোকে সত্য বলে সে সংবাদগুলো সত্য এবং সে সংবাদগুলোকে সত্য বলে স্বীকার করা প্রত্যেকের উপরে ওয়াজিব। যেহেতু আল্লাহ তাআলাই রাসূলকে পাঠিয়েছেন এবং সেই রাসূলকে পাঠিয়েছেন তার বার্তার প্রচারের জন্য, বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য, সুতরাং তিনি যা বলেছেন সেটাকে গ্রহণ করা অবশ্যই প্রত্যেকটি মানুষের অবশ্য কর্তব্য। কারণ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি তার নিজের হাওয়া থেকে নিজের মন থেকে মনগড়াতে বলেননি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেছেন সেটা তার প্রতি প্রত্যাদেশ করা হয়েছে, তার প্রতি সেটাকে ওয়াহি করেছেন, আল্লাহ যা তার প্রতি প্রত্যাদেশ করেছেন সেটাই তিনি কি করেছেন বলেছেন। তিনি তিনের মন গড়া কিছু বলেননি, নিজের মন থেকে কিছু বলেননি, নিজের বানাননি, যা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই আল্লাহর পক্ষ হতে। সুতরাং আল্লাহর আসমা এবং সিফাতের ক্ষেত্রে রাসূল যা বলেছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সেটাকে পৌঁছে দিয়েছেন। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের যে সকল নামে যেগুলো বর্ণনা করেছেন কোরআনে কারীমের মধ্যে সেগুলোকে গ্রহণ করা যেভাবে ওয়াজিব, ঠিক তেমনি ভাবে তার প্রেরিত মনোনীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যে সকল গুণাবলী বর্ণনা করেছেন সেগুলোকে গ্রহণ করা ওয়াজিব। কেননা সেগুলো আল্লাহর পক্ষ আছে, কুল্লু মিন ইনদিল্লাহ, সবই আল্লাহর পক্ষ থেকে। সুতরাং রাসূলের বর্ণনাকৃত আল্লাহর গুণাবলীকেও গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর যে সকল নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন সেগুলোর প্রতি ঈমান পোষণ সম্পর্কে এই হলো কথা। এবার কি হলো, ওই যে মিন গায়রি তাহরিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের যে সকল গুণাবলী বর্ণনা করেছেন এবং যেগুলার বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা কিভাবে, মিন গায়রি তাহরিকিন, কোন ধরনের পরিবর্তন ছাড়া। সেই পরিবর্তন সম্পর্কে আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে সেই পরিবর্তনটা কোন অক্ষর দিয়ে হতে পারে, কোন ওয়ার্ডের পরিবর্তনের মাধ্যমে হতে পারে, অর্থের পরিবর্তনের মাধ্যমে হতে পারে, তো কোন ধরনের পরিবর্তন, শাব্দিক পরিবর্তন, আক্ষরিক পরিবর্তন, অর্থের কোন পরিবর্তন ঘটানো যাবে না, যেমন আসে তেমনি সেটাকে বিশ্বাস করতে হবে, তেমনি সেটাকে স্বীকার করতে হবে। এখানে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন যে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই জায়গাতে মিন গায়রি তাহরিকিন, কোন পরিবর্তন ছাড়া, ঠিক শব্দটা ব্যবহার করছেন, কিন্তু অন্যান্য আকীদার কিতাবে দেখা যায় যে কেউ কেউ এই তাহরিক শব্দের পরিবর্তে তাউইল শব্দ ব্যবহার করছেন, যে এটার কোনরূপ অর্থের কোন ব্যাখ্যা ছাড়া, আল্লাহর আসমা এবং সিফাতের কোন ব্যাখ্যা ছাড়া। তাউইল শব্দের অর্থ হলো কি, ব্যাখ্যা কিংবা এটাকে উলট পালট করা, এমন হতে পারে। তাউইল শব্দের অর্থ উলট পালট করা, তাউইল শব্দের অর্থ পরিণতি, তা শব্দের অর্থ হলো ব্যাখ্যা, কয়েকটা অর্থেই তাউইল শব্দ ব্যবহার হয়। এখানে প্রশ্ন হচ্ছে যে অন্যান্য আকীদার কিতাবে কেউ কেউ মিন গায়রি তাহরিফিন, এই তাহরিফ শব্দের পরিবর্তে তাউইল, মিন গায়রি তাউইলিন শব্দ ব্যবহার করছেন, কিন্তু আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কেন এখানে তাহরিফ শব্দটা ব্যবহার করছেন, এর বিশেষ কারণ শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে প্রথমত কথা হইল যে আল্লাহ তাআলার যে বাণী ইউহারিফুনাল কালিমা আম মাওয়াদিহি, এই যে এই বাক্যটিতে ইউহারিফুনাল কালিমা, তারা আল্লাহর বাক্যকে তাহরিফ করে আর সঠিক স্থান থেকে। কোরআনে কারিমে ইউহারিফুনা তাহরিফ শব্দের ব্যবহার হয়েছে, তো কোরআনে কারিমের ওই শব্দের অনুসরণার্থে এখানে তাহরিফ, তাউইলের পরিবর্তে তাহরিফ শব্দ ব্যবহার করছেন। আর দ্বিতীয়ত হইল যে এখানে সবচেয়ে বড় যে কারণ, যেটা সে কারণটা হলো যে তাউইল অনেক সময়, সব তাউইল কিন্তু মন্দ না, কোন কোন তাউইল ভালো হয়ে থাকে, যে তাউইলের পিছনে কিংবা যে ব্যাখ্যার পিছনে কোরআন এবং সুন্নাহ যদি কোনো দলিল থাকে তাহলে সে তাউইল গ্রহণযোগ্য হয়, কিন্তু তাহরিফ পরিবর্তনটা সর্বক্ষেত্রেই কি অগ্রহণযোগ্য, তাহরীফ সর্বক্ষেত্রেই পরিহারযোগ্য অগ্রহণযোগ্য, পক্ষান্তরে তাবিল কখনো কখনো গ্রহণযোগ্য হয়ে থাকে। যেমন কোরআনে কেরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা ইয়ালামু তাআউইলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলম, যে এর তাউইলের ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না, ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। হ্যাঁ, এখানে তাউইল শব্দ ব্যবহার করার পিছনে প্রথমত কারণ হলো যে কোরআনে কেরিমের পরিবর্তন করে, তো এইখানে যে শব্দটা বলা হয়েছে ওই শব্দটাকে অনুসরণ করে তিনি এখানে মিন গায়রি তাহরিফিন বলেছেন। আর দ্বিতীয়ত হলো যে তাউইল অনেক সময় ভালো হয়েছে, তাউইল ভালো হতে পারে মন্দ হতে পারে, যদি তাউইলের পিছনে সঠিক দলিল থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হয়, আর যদি সেটার পিছনে কোনো দলিল না থাকে তাহলে সেটা বর্জনীয় হয়। তো সাধারণভাবে তাউইল এটা নিন্দনীয় কোনো বিষয় নয়, পক্ষান্তরে তাহরিফটা সর্বক্ষেত্রেই এটা অগ্রহণযোগ্য, এটা পরিহারযোগ্য। এই জন্য তিনি তাউইল শব্দের পরিবর্তে তাহরিফ শব্দটাই ব্যবহার করছেন। এই দুইটা কারণ। তারপরে যেমন ওই যে তাউইল শব্দটা আমরা কোরআনে কারিমে দেখতে পাই, হাজা সূরা ইউসুফে, যখন ইউসুফ আলাইহিস সালামের যে পিতা এবং ওনার ভাইয়েরা যখন সিজদাতে লুটিয়ে পড়লেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হাজা তাউইলু রুইয়া মিন কাবল, এই হচ্ছে আমার স্বপ্নের তাউইল যেটা আগে দেখছি, সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে। তো এতে বুঝে যায় যে তাউইল এটা কখনো কখনো করা যেতে পারে, এটা সব সময় তাউইলটা কি সব সময় নিন্দনীয় হয় না, কখনো এটা গ্রহণযোগ্য হয়। পক্ষান্তরে তাহরিফটা সর্বসময় সর্বক্ষেত্রে এটা কি অগ্রহণযোগ্য, এই কারণে তাউইল শব্দটা পরিহার করে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে তাহরিফ শব্দটি ব্যবহার করছেন, এবং এইটাই এই জায়গাতে সবচেয়ে বেশি উপযুক্ত এবং যথার্থ। তারপরে যদি এখানে যেমন আমরা তাউইল, হয়তো কারো প্রশ্ন আসতে পারে যে তাউইলটা কখন গ্রহণযোগ্য হয়, তাউইলটা তখনই গ্রহণযোগ্য হয় যখন তার পিছনে একটা দলিল থাকে। যদি দলিল থাকে তাহলে শব্দকে তার যে বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে তার নয় একটা অর্থ গ্রহণ করা যেতে পারে, যদি তার পিছনে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দলিল থাকে। যেমন আমরা দেখি কোরআন কারীমে সূরাতুন নাহলের প্রথম আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলুহু। তো এখানে আতা আমরুল্লাহ, আতা শব্দটা যে আল্লাহর নির্দেশ এসেছে, আল্লাহর নির্দেশ এসে গেছে বা এসেছে, এটা পাস্ট টেন্স, আতা আমরুল্লাহ। কিন্তু মুফাসসিরিনে কেরাম এটার অর্থ করেন যে সায়াতি আমরুল্লাহ, অচিরেই আল্লাহর নির্দেশ আসবে। এই যে তার বাহ্যিক অর্থ, পাস্ট টেন্সের যে অর্থটা সেটাকে ফিউচার টেন্সের অর্থ কেন, এটা অর্থে কেন দিলেন ওনারা, এর পিছনে কি দলিল? হ্যাঁ, এর পিছনে কোরআনে কারিমের দলিল থাকার কারণে বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে অন্য একটা অর্থ গ্রহণ করছেন, আর সে দলিলটা হলো কোরআনে কারিমের ওই সেম আয়াতি, ওই আয়াতের পরবর্তী অংশই, এখানে বলা হয়েছে ফালা তাসজিলুহু, সুতরাং তোমরা তাড়াহুড়ো করো না, আল্লাহ তাস্তাজিলুহু, সুতরাং তোমরা তাড়াহুড়ো করো না। পরবর্তী ওয়ার্ডটা থেকে এইটুকুই বোঝা যায় যে প্রথম শব্দ আতা আমরুল্লাহ, এটা যদিও এটার বাহ্যিক রূপ হলো কি পাস্ট টেন্স, কিন্তু এটা ফিউচার টেন্স হবে, তার কারণ আল্লাহ তাস্তাজিলুহু, এই যে তাস্তাজিলুহু শব্দটা ফিউচার টেন্স আসছে, যার কারণে পরবর্তীটা ফিউচারের কারণে, ফিউচার রূপে হওয়ার কারণে প্রথমটা এটা ইন্ডিকেট করে যে তার প্রথম বাক্যটাও হবে, অর্থ হবে ফিউচারে, যে সায়াতি আমরুল্লাহ, অচিরেই তোমাদের আল্লাহর নির্দেশ আসবে, সুতরাং তোমরা তাড়াহুড়া করতে যেও না। এখানে কোরআনে কারিমের একটা দলিল থাকার কারণে এই তাউইলটুকু করা হয়েছে, যে তার বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে অন্য একটা অর্থ করা হয়েছে, এর পিছনে দলিল হলো কোরআনে কারীমের ওই আয়াতি। তারপরে যেমন আমরা দেখি কোরআনে কারীমে রয়েছে ফাইজা ক্বারাতাল কোরআন ফাস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরাতুন নাহলের 98 নম্বর আয়াত। ফাইজা ক্বারাতাল কোরআন, যখন আপনি কোরআন পড়বেন, ফাইজা ক্বারাতা যখন আপনি কোরআন পড়েছেন বা পড়েন, বাহ্যিক অর্থটা এটাই, যখন আপনি কোরআন পড়ে নেবেন, ফাস্তাঈযু মিনাশ শাইতানির রাজীম, তখন আল্লাহর কাছে শয়তান অভিশপ্ত শয়তান থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন। এই হলো তার বাহ্যিক অর্থ, আয়াতের বাহ্যিক অর্থ। কিন্তু যে ফাইজা ক্বারাতান, আপনি কোরআন পড়ে নেবেন, তাহলে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা কোরআনে কারীম পড়া শেষ হওয়ার পরে বলতে হয়? না, আমরা শুরুতে বলি। আমরা তো কোরআনে কারীম পড়ার শুরুতে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর কোরআনে কারীমের এই আয়াতের বাহ্যিক অর্থটা বলতেছে যে যখন আপনি কোরআন পড়ে নেবেন, এই অর্থকে বাদ দিয়ে আমরা অর্থ কেন নিলাম, যে যখন তুমি কোরআন পড়তে চাইবে। আমরা অর্থটা কোন অর্থটা গ্রহণ করছি, যে যখন তুমি কোরআনে কারীম পড়তে চাইবে, যখন তুমি কোরআনে কারীম পড়ার ইচ্ছা পোষণ করবে, পড়তে যাবে, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। তো ওই বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে আমরা এই অর্থ কেন নিলাম, এর পিছনে কি দলিল? এর পিছনে দলিল যে সুন্নার মধ্যে এর দলিল রয়েছে। আমরা সুন্না থেকে হাদিস দ্বারা জানতে পারি এটুকু যে এর অর্থ হলো যখন তুমি কোরআন পড়তে চাইবে, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়ো। এবং সাধারণ আমরা যে ওই যে এর বাহ্যিক যে অর্থটা, ওই অর্থটা যে না, আয়াতের এই অর্থ উদ্দেশ্য নয়, সেটা আমরা সুন্না দ্বারাই জানতে পেরেছি যে কোরআন শেষ হওয়ার পরে আর পড়ার বিধান নেই, শুরুতেই পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দ্বারা ওইটা প্রমাণিত, যার কারণে প্রমাণের প্রেক্ষিতে আমরা আয়াতের বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে তার অন্য অর্থ গ্রহণ করেছি, যেটা সুন্না দ্বারা প্রমাণিত বা যেটা অনেক সময় কোরআন দ্বারাই প্রমাণিত। তো কোরআন এবং সুন্না সবই হলো আল্লাহর পক্ষ থেকে। সুতরাং এখানে যে এই অর্থকে বাদ দিয়ে অন্য অর্থ গ্রহণ করা, সেটা যদি কোরআন এবং সুন্নার ভিত্তিতে হয়ে থাকে, তাহলে সেখানে আর এক প্রশ্ন দেখা দেবে না যে আমরা ওই অর্থটাকে কেন বাদ দিলাম, কারণ ওই অর্থটাকে বাদ দিয়ে যেটা গ্রহণ করছে সেটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে এবং সেটাই আল্লাহর উদ্দেশ্য।